ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে বাংলাদেশের নতুন একটি জঙ্গি সংগঠনের উদ্ভব, সে সম্পর্কে রিপোর্ট।
রাজধানী ঢাকায় মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের 6 সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ভারতের পশ্চিমবঙ্গে আইসিস হামলার আশঙ্কা।
যে কোনো মুহূর্তে আইএস জঙ্গিরা কলকাতা তথা গোটা রাজ্যের জনবহুল এলাকায় যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে।
রয়েছে জলবায়ু সম্মেলনের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে ডক্টর গোলাম রাব্বানির সাক্ষাৎকার।
আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক হয়ে আশাবাদী যে এটা হয়ে যাবে। একটা হচ্ছে এমিশন ক্যাপ, আরেকটা হচ্ছে ফাইনাল।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে একটি সমাজ পরিষেবা সংস্থার ছুটি উদযাপন অনুষ্ঠানে এক দম্পতি যে বেপরোয়া গুলি চালিয়ে 14 জনকে হত্যা করেছে, তার পেছনে কী লক্ষ্য কাজ করেছে কর্তৃপক্ষ তাই অনুসন্ধান করছে। ওই ঘটনায় আরও 17 জন আহত হয়। সান বার্নার্ডিনোর পুলিশ প্রধান জ্যারেড বার্গম্যান বলেন যে এই মুহূর্তে তারা এই ঘটনার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, তবে সন্ত্রাসবাদের বিষয়টিকে তারা নাকচ করে দিচ্ছেন না। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বলছে যে কর্মক্ষেত্রে সহিংসতা আরেকটি কারণ হতে পারে। বুধবারের এই বেপরোয়া গুলি চালানোর ঘটনার পর 3 কিলোমিটার দূরে কাছের শহর রেডল্যান্ডে বন্দুকযুদ্ধে পুলিশ দুজনকে হত্যা করেছে। পুলিশ প্রধান যারা গুলি চালিয়েছিল তাদেরকে শনাক্ত করেন। এদের একজন হচ্ছেন 28 বছর বয়সী সৈয়দ রিজওয়ান ফারুক এবং তার স্ত্রী কিংবা বাগদত্তা 27 বছর বয়সী তাসফিন মালিক। রিজওয়ানের জন্ম যুক্তরাষ্ট্র এবং সে স্থানীয় স্বাস্থ্য দপ্তরে রেস্টুরেন্ট পরিদর্শক হিসেবে কাজ করত। তাসফিনের নাগরিকত্ব জানা যায়নি। পুলিশ প্রধান আরও বলেন যে এরা দুজনই গুলি চালানোর অভিযানে প্রস্তুত পোশাক পরেছিল এবং তারা সেমি অটোম্যাটিক হ্যান্ডগান সহ অন্যান্য অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তিনি বলেন ফারুক প্রথমে ওই অনুষ্ঠানেই ছিল, কিন্তু বাধ্যত ঝগড়া করে বেরিয়ে যায় এবং তারপর এই প্রতিষ্ঠানে ফিরে আসে। এখানে প্রতিবন্ধীদের পরিষেবা প্রদান করা হয়। লন্ডনে বিধায়করা কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাস্ত করার ব্যাপক কৌশল অনুমোদনের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ জঙ্গি বিমান সিরিয়ায় অভিযান শুরু করেছে। আজ ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো জঙ্গি জেট বিমানগুলো সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটি থেকে উড়ে সিরিয়ায় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানে এবং নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। প্রতিরক্ষা মন্ত্রক পরে জানায় যে বোমার লক্ষ্যস্থল ছিল আইএস নিয়ন্ত্রিত ওমার তেলক্ষেত্র, তবে এই অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন যে ইসলামিক স্টেট হচ্ছে বিশ্বব্যাপী এক হুমকি এবং তাই আন্তর্জাতিকভাবে একে মোকাবিলা করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুর উপর সিরিয়ায় 14টি এবং ইরাকে 18টি অভিযান চালিয়েছে। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠীটির তেল সম্পদের জায়গাগুলোও ছিল প্রধান লক্ষ্যস্থল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর জাতির উদ্দেশ্যে তাঁর বার্ষিক ভাষণে সিরিয়ায় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশেষত এখন যখন পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্ত খোলা রয়েছে এবং বিশ্বে যখন লোকজনের স্থানান্তর চলছে, তখন কোনো দেশ একা সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পারবে না। সন্ত্রাসী যখন অব্যাহতভাবে আর্থিক সহায়তা পাচ্ছে, তখন সন্ত্রাসবাদের হুমকিও বাড়ছে। মস্কোতে রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে উগ্রবাদী ইসলামিক স্টেটের কাছ থেকে জ্বালানি তেল কেনার জন্য তুরস্ককে আবারও তিনি অভিযুক্ত করেন। তুরস্কের বিমান হামলায় বিধ্বস্ত রুশ বিমানে নিহত চালকের জন্য এবং উদ্ধার কাজে নিহত সশস্ত্র বাহিনীর ওপর অপর এক সদস্যের স্মৃতিতে পুতিনের আহ্বানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তিনি আরও বলেন যে সিরিয়ার সীমান্তে তুরস্ক যে রুশ জঙ্গি বিমান ভূপাতিত করেছে, সেটা তাঁর কথায় বিশ্বাসঘাতক ধর্মী যুদ্ধ অপরাধ। বাংলাদেশের রাজধানী ঢাকায় মুজাহিদ অব বাংলাদেশ নামে নতুন একটি জঙ্গি সংগঠনের 6 জন সদস্যকে আটক করেছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
মনিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাতে নগরীর শাপলা চত্বরের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মুজাহিদ অফ বাংলাদেশ সংগঠনের কিছু নথি। মনিরুল ইসলাম জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির আদলে মূলত এই সংগঠনের কার্যক্রম চলছে। তবে তিনি বলেন, আটক ব্যক্তিদের সাথে অন্য কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। এ নতুন সংগঠনের সদস্যরা আল কায়দাকে অনুসরণ করে বলে মনিরুল ইসলাম উল্লেখ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে গত এক সপ্তাহে কমপক্ষে 160 জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে। ঢাকা থেকে অপর সংবাদদাতা আমির খসরু।
মঙ্গলবার অভিযান চালিয়ে আটক করা হয় 89 জন বিদেশিকে, যার মধ্যে 15 জন বাংলাদেশী শ্রমিক রয়েছেন। মালয়েশিয়ার কেদা প্রদেশের একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই প্রদেশে 27 নভেম্বর আটক করা হয় 40 জন বাংলাদেশী শ্রমিককে। ওইদিন দিবাগত রাতেই মালয়েশিয়ার অন্যান্য স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে অবস্থানরত 105 জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয় বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে আমির খসরু আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, এ মাসেই ভারত ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশকে আরো 100 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে যাতে এই বিদ্যুৎ সরবরাহ করা যায় সে লক্ষ্যে কাজ চলছে। গত জুনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে এই অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। ভারত থেকে বাংলাদেশ বর্তমানে 500 মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে, এই 100 মেগাওয়াট বিদ্যুৎ হবে তার অতিরিক্ত। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
প্যারিসে জঙ্গি হামলার কায়দায় কলকাতার জনবহুল বিপণী কেন্দ্র, রেস্তোরাঁ, রেল স্টেশন এবং ঐতিহাসিক সৌধে আইএস জঙ্গিরা হামলা চালাতে পারে বলে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সতর্ক করা হয়েছে মুম্বাই এবং দিল্লিকেও। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আইএস জঙ্গিদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো। তারই প্রেক্ষিতে এই সতর্ক বার্তা বলে জানা গেছে। কলকাতার পাশাপাশি কেন্দ্র সতর্ক করেছে দিল্লি এবং মুম্বাই প্রশাসনকেও। আইএস জঙ্গিরা যেকোনো সময় হামলা চালাতে পারে এই দুই শহরেও। স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্ক বার্তা অনুযায়ী এই হামলা চালানোর জন্য আইএস জঙ্গিদের 14-15 জনের একটি দল এদেশে ঢুকেছে। জঙ্গি দলটির কাছে রয়েছে ভুয়ো পরিচয়পত্র, দলে রয়েছে কমপক্ষে 3 জন ভারতীয়। তবে সতর্ক বার্তার যে অংশটি সবচেয়ে চিন্তা বাড়িয়েছে প্রশাসনের তা হল শীর্ষস্থানীয় ধর্মীয় নেতাকে খুন করে দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়ানোর পরিকল্পনা রয়েছে জঙ্গি এই দলটির মধ্যে। স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্ক বার্তা পাওয়ার পরেই চরম সতর্কতা জারি করা হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের চেন্নাই তথা তামিলনাড়ু রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বিমানে সব দেখে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর মোদী মোট 1,940 কোটি টাকার সাহায্য ঘোষণা করেছেন। গৌতম গুপ্তের প্রতিবেদন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা ও রাজ্যপালের সঙ্গে। বৃহস্পতিবার বিশেষ বৃষ্টি না হলেও বন্যার জল কিন্তু সেভাবে নামতে শুরু করেনি। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদে এদিন বলেছেন পরিস্থিতি উদ্বেগজনক। আবার কেরল ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে প্রবল বৃষ্টির হুঁশিয়ারি দিয়েছেন আবহবিদেরা। রেল ও সড়ক যোগাযোগের মতো বিমান পরিষেবাও বন্ধ। রবিবার পর্যন্ত চেন্নাইতে বিমান নামবার সম্ভাবনা কম। অসহায় নাগরিকদের এখন প্রশ্ন, এমন বিপর্যয় আটকানোর জন্য কি যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল সরকার? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সুইজারল্যান্ডের বিচার মন্ত্রক জানিয়েছে বৃহস্পতিবার সকালে জুরিখের একটি হোটেল থেকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার যে 2 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন ফিফার ভাইস প্রেসিডেন্ট হন্ডুরাসের অ্যালফ্রেডো হাউইথ এবং প্যারাগুয়ের ওয়ান অ্যাঞ্জেল নাপুত। হাউইথ হলেন উত্তর মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল প্রশাসনিক সংগঠন কনকাকাফের প্রেসিডেন্ট এবং নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত যেসব ব্যক্তিকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়েছে এ হচ্ছে তারই সর্বশেষ ঘটনা। উল্লেখ করা যেতে পারে ফিফার দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং ইউরোপীয় ফুটবল প্রধান ফ্রান্সের মিশেল প্লাতিনির বিরুদ্ধেও অনুসন্ধান চলছে এবং বর্তমানে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একটি নতুন গবেষণায় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে যারা কথিত ইসলামিক স্টেটকে সমর্থন করে তাদের গড় বয়স হচ্ছে 26 বছর, এদের 80% পুরুষ। তবে এছাড়া তাদের অভিন্ন কোনো লক্ষণ পাওয়া মুশকিল। আইসিস ইন আমেরিকা ফ্রম রিটফিটস টু রাক্কা এই শিরোনামে প্রস্তুত এই রিপোর্টটি উগ্রবাদ সম্পর্কে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির কর্মসূচির অন্তর্ভুক্ত। এর লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে আমেরিকান এবং এখানে বসবাসরত ব্যক্তিবিশেষ যারা এই সুন্নি মুসলমানদের উগ্রবাদী গোষ্ঠী দ্বারা প্রভাবিত সেই সব ছোট অথচ সক্রিয় দলগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 190 মিটার ব্যান্ডে এবং 1575 কিলোহার্টজে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আপনারা খবরেই শুনেছেন, টেলিভিশনের পর্দায় দেখছেন, ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরে বুধবার ভয়ঙ্কর গুলি ঘটনার চালানোর ঘটনায় 14 জন প্রাণ হারিয়েছে এবং হামলাকারী 2 জন নিহত হয়েছে। আমেরিকার বিভিন্ন শহর থেকেই এই ঘটনায় প্রতিক্রিয়া জানানো হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল তা আমরা এখনও জানি না, তবে আমেরিকানদের নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা নিতে হবে সেটা আমরা জানি। এই ঘটনায় ক্যালিফোর্নিয়ার বাঙালিরা কী মনে করছেন, কী ভাবছেন, এ সম্পর্কে রোকেয়া হায়দার এখন টেলিফোনে কথা বলছেন ওই রাজ্যের কয়েকজন বাসিন্দার সঙ্গে।
শ্রোতা বন্ধুরা, আপনারা তো খবরেই শুনেছেন বিস্তারিত, এবং তাহেরা কিবরিয়া যেমন এই মুহূর্তে বললেন যে প্রেসিডেন্ট ওবামাও এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে তিনি কথা বলছেন। প্রেসিডেন্ট ওবামা যেমন এই মুহূর্তে বলছেন যে তাদের কাছে কোনো খবর নেই যে এটা কোনো সন্ত্রাসী চক্রের সাথে জড়িত ছিল কিনা, সংশ্লিষ্টতা আছে কিনা সন্ত্রাসের সঙ্গে, তবে সব কিছুই বিভিন্ন দিক এর বিচার বিশ্লেষণ এবং খতিয়ে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর মুনির ইকবাল মুনির। ডক্টর ইকবাল মুনির, আপনি লাইনে আছেন?
জি আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি। আছে আদনান খান, আদনান খান লাইনে আছো?
জি, আসসালামু আলাইকুম,
থ্যাংক ইউ ভেরি মাচ এখানে যোগাযোগ মানে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, কারণ সবার সাথে যে যোগাযোগ করা হয়ে উঠছে না, আর সবাই নিশ্চয়ই এই খবরের দিকেই নজর রাখছেন। ডক্টর ইকবাল মুনির, যখন প্রথম আপনারা শুনলেন যে একজন এখানে জড়িত, এই ঘটনা ঘটছে এবং 14 জনকে মেরে ফেলেছে 2 বা 3 জন হামলাকারী, তো আপনাদের প্রতিক্রিয়াটা কেমন, কী ছিল, কী মনে করছেন আপনারা?
ওয়াল, আমরা যখন শুনেছি তখন তো জানতাম না কে ঘটনার সাথে জড়িত। রিসেন্টলি আমেরিকায় এ ধরনের শুটিং হচ্ছে, আমরা খুবই মর্মাহত রিগার্ডিং এনি শুটিং, সো উই আর ভেরি শকড, বিকজ যে এলাকার কথা আপনি বলছেন সান বার্নার্ডিনো, এটা খুবই কোয়াইট কাম, ভেরি সেফ প্লেস বেসিক্যালি। তো আমরা খুবই মর্মাহত হয়েছি যে আমাদের সিটিতে এই ধরনের একটি ঘটনা ঘটছে।
আপনি যেখানে থাকেন সেটা কত দূর এখান থেকে?
যেখানে ঘটনা ঘটেছে আমার বাসা থেকে less than 10 miles or around 10 miles।
তার মানে আপনাদের যেখানে আপনার বসবাস করেন তারই এলাকায় বলতে পারেন, সেখানেই কাছেই?
জি জি।
তো এখানে যারা আছেন অন্যান্যদের সাথে তো আপনাদের কথা হচ্ছে বাঙালি মুসলিম যারা আছেন, কারণ এখন যখন জানা গেছে যে এই ভদ্রলোক যে নিহত হয়েছে, যে সন্ত্রাসী না হামলা চালিয়েছে, সন্ত্রাসের সাথে কোনো যোগাযোগ ছিল কি না, অনেকে সেগুলো খতিয়ে দেখছেন, তো এটা কিভাবে নিচ্ছেন বাঙালি মুসলিম সমাজ ওখানে?
দেখেন, বাঙালি মুসলমানরা দে হ্যাভ সার্টেন ভেরি গুড ক্যারেক্টারিস্টিক, তারা খুবই ব্রড। আমরা বাংলাদেশে খুবই নন কমিউনাল ভাবে বড় হয়েছি এবং আমেরিকার যে ব্রডনেস, রিগার্ডলেস আমাদের মধ্যে উচ্চ শিক্ষিত নিম্ন শিক্ষিত যে স্থানেই থাকুক না কেন, সবাই সন্ত্রাসকে ঘৃণা করে। এদেশে মুসলিমদের নামে রিগার্ডিং দ্য আইসিস এন্ড অল দোজ থিংস, যেগুলি আমরা জানি শুনি, বাঙালি মুসলমানরা তারা তীব্রভাবে এগুলি ঘৃণা করে এবং আমরা খুবই শকড হয়েছি যে উই হ্যাড টু হিয়ার দিস নিউজ এট আওয়ার ডোরস্টেপ বেসিক্যালি, উই আর ভেরি শকড। হ্যাঁ,
টেলিফোনে আরেকটি লাইনে আছেন আদনান খান। আদনান খান, এখানে তো খুব বেশি দিন হয়নি, যে তুমি এসেছো এবং তুমি কিছুটা পড়াশোনা এখানে করেছো, তারপরে এখন কাজে যোগ দিয়েছো। একজন তরুণ হিসেবে অলমোস্ট তোমার বয়সের কাছাকাছি যখন একজন এই ধরনের হামলা চালালো খুব কাছে, বাড়ির কাছের একটি জায়গায়, তোমার প্রথম প্রতিক্রিয়া কী ছিল?
আসলে প্রথমে তো আমি সকাল থেকেই খবরটাকে অনুসরণ করছিলাম, কিন্তু সকালে সকাল বলতে আমাদের সময়কার 11টা 11টা
ক্যালিফোর্নিয়া, হ্যাঁ
জি, কিন্তু আসলে বিকেল 2-3টে আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। এখানকার পুলিশ বাহিনী যখন তাদেরকে অনুসরণ করে রেডল্যান্ডে যায়, তখন প্রথমে একটা নাম উঠে আসে সেই পাকিস্তানি তরুণের,
পাকিস্তানি না কিন্তু তার জন্ম এবং সে বড় হয়েছে, লেখাপড়া করেছে এখানে, তার মা বাবা এসেছিলেন পাকিস্তান থেকে।
জি জি, মানে আমি আসলে কিছুটা আমাকে এখানে শুধরে নিচ্ছি, আসলে তিনি এখানেই বড় হয়েছেন, পাকিস্তানি বংশোদ্ভূত।
হ্যাঁ,
তো প্রথমেই যে জিনিসটা আমার মনে আসলো যে কেন এরকম একটা কাজ, কিভাবে এটা সৃষ্টি হচ্ছে। তো ব্যারাক ওবামাও কালকে যেরকম বলছিলেন যে আমেরিকাতে আমাদের এখানে রেস্ট্রিকশন আছে যে কোনো একটা বিচারাধীন বা সন্দেহভাজন বা একটা প্রতিক্রিয়াশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এরকম কাউকে প্লেনে উঠতে দেওয়া হয় না, কিন্তু সেই একই লোক যে কোনো দোকানে গিয়ে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয়
অস্ত্র
ক্রয় করতে পারে, যেটা খুবই অস্বাভাবিক এবং আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। আসলে আমরা যদি গত 10 বছরের পরিসংখ্যান দেখি, তাহলে সেখান থেকে যে আমাদের অ্যামেন্ডমেন্ট, যে অ্যামেন্ডমেন্টের কারণে আমরা অস্ত্র ধারণ করতে পারি, সেই অস্ত্র ধারণ করে আমরা নিজেদেরকে কতটা কি বলবো, নিজেদের কতটা প্রোটেক্ট করতে পেরেছি এবং কতটা
সমাজের ক্ষতি হচ্ছে,
অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি করেছি, সেটা একটা পরিসংখ্যানের বিষয়।
তো আমাদের হাতে আসলে সময় খুব কম, তো আপনাদের কাছ থেকে আমরা জানলাম, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর ইকবাল মুনির, আদনান খান, দুজনকে অনেক ধন্যবাদ, আমরা আবার আপনাদের সাথে যোগাযোগ করব।
আপনাকেও ধন্যবাদ,
আপনাকে অনেক ধন্যবাদ,
ধন্যবাদ।
প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনের আজ চতুর্থ দিন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ভবিষ্যতে আরও কী কী করা যায়, এসব নিয়ে আলোচনা কতটুকু অগ্রগতি হয়েছে সেসব নিয়ে ওই সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ডক্টর গোলাম রাব্বানির সঙ্গে কথা বলে এই রিপোর্টটি করেছেন সেলিম হোসেন।
প্যারিসের জলবায়ু সম্মেলনের চতুর্থ দিনে কী কী বিষয় আলোচনা হয়েছে এবং কতটুকু অগ্রগতি হয়েছে ভবিষ্যৎ একটি সমঝোতার চুক্তির, সে বিষয়ে জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলে অংশগ্রহণকারী সদস্য ডক্টর গোলাম রাব্বানি বললেন,
এখন পর্যন্ত আমি যদি ওভারঅল কমেন্ট করি তাহলে বলা যাবে যে আমরা এখনো একটু পজিটিভ মোডে আছি। কারণ হলো যে টেক্সট নিয়ে আমরা প্রথম দিন থেকে আমরা নেগোসিয়েশন শুরু করেছি ডিসেম্বরের 1 তারিখ থেকে, সেখান থেকে নেগোসিয়েশন টেক্সট গুলোতে মোটামুটি কতগুলো ব্র্যাকেট আস্তে 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 উঠে যাচ্ছে। ব্র্যাকেট উঠে যাওয়া মানে হচ্ছে যে সবাই, সব নেগোসিয়েটর, ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি, এরা একমত হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে কিছু কিছু আপনার কন্টেনশাস ইস্যুজ আছে, যেগুলো আপনার এমিশন গ্যাপ আমি এর আগেবার বলছিলাম, এবং ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে কতগুলো এখনো দ্বিমত আছে প্রচুর। একটা বিষয় হচ্ছে, যেমন আপনার এখানে 3টা ফাইন্যান্সিয়াল উইন্ডো আছে, একটা হচ্ছে যে লং টার্ম ফাইন্যান্স, একটা হচ্ছে GCF গ্রিন ক্লাইমেট ফান্ড, আর একটা হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ডে এই মুহূর্ত পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনার যে $10 বিলিয়ন জমা দেওয়া হয়েছিল তার উপরে আর বাড়েনি, ডেভেলপ কান্ট্রি আর আর এটাকে প্লেস করেনি, ফাইন্যান্সিয়াল প্লেস আর আসেনি। তো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর ডেভেলপিং কান্ট্রি, যারা আশা করছে এবং প্যারিস থেকেই তারা মনে করছে যে এটা যেন বাড়ে।
ডক্টর রব্বানি বললেন, কার্বন নির্গমন বন্ধ করা, পরিষ্কার জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করার বিষয়ে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে চুক্তি হবার কথা রয়েছে সেটির ব্যাপারে সকলেই ইতিবাচক মনোভাব প্রকাশ করছেন।
আমি এটাতেও আমি একটু পজিটিভ থাকতে চাচ্ছি, তার কারণ হলো এই চুক্তির বিষয়ে আপনার ওয়ার্ক স্ট্রিম গ্রুপ, এডিপি, অ্যাডহক ওয়ার্কিং গ্রুপ অন কার্বন প্ল্যাটফর্মের যে গ্রুপটা কাজ করছে তারা আলোচনা করছে, এবং পজিটিভ সাইড এই জন্য বলছি যে যে ডাইভার্জেন্স গুলো ছিল ওইটা আস্তে আস্তে কমছে, মানে নেগোসিয়েটর এখন একমত হচ্ছে, হয়তো 100টা বিষয় আছে সেখানে 5টা একমত হয়েছে, এটা আস্তে আস্তে আমার ধারণা একটা একমতের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এখনো নেগেটিভ কিছু না।
দুই তিন দশক পরে বাংলাদেশ যদি টেম্পারেচার বাড়ে 2 ডিগ্রি, তাহলে বাংলাদেশের একটা অংশ তলিয়ে যাবে এবং বাংলাদেশ থেকে কয়েক মিলিয়ন মানুষ জলবায়ু শরণার্থী হবে। এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা আপনাদের এই সম্মেলনে?
এই বিষয় নিয়ে কন্টিনিউয়াসলি আলোচনা হচ্ছে। লস এন্ড ড্যামেজ এবং মাইগ্রেশন ইস্যু, এই দুটো বিষয় নিয়ে আমরা টেকনিক্যাল সাইড ইভেন্ট গুলোতে আমরা এই বিষয়গুলো রেজ করছি এনজিও সিভিল সোসাইটি প্রতিনিধিদের মাধ্যমে, এবং গভর্নমেন্ট লেভেলে লস এন্ড ড্যামেজ কে অফিসিয়াল নেগোসিয়েশনে রাখা হয়েছে। সেইখানে একটা প্রবলেম না বললেই নয়, এখানে আমাদের লস এন্ড ড্যামেজে একটা বাংলাদেশের একটা স্ট্রং পজিশন ছিল, যেহেতু গরিব মানুষরা পুয়ার পিপল তাদের মাইগ্রেট করতে হচ্ছে এবং ফোর্সফুলি মাইগ্রেট হচ্ছে এবং তারা প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, কাজে তাদের কম্পেনসেশন দিতে হবে। কিন্তু ইউএস গভর্নমেন্ট, ইউএস ডেলিগেশন এই কম্পেনসেশনে রাজি হচ্ছে না, তারা কোনো লায়াবিলিটি নিতে চাচ্ছে না। সো এইটা, এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ইউএস এর পক্ষে না কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন চুপ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। তো এইটা ডেভেলপিং কান্ট্রির জন্য, জি 77 এন্ড চায়নার জন্য ইনক্লুডিং বাংলাদেশ, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমরা এখন একমত হতে পারিনি। আমাদের কাছে আরো 7 দিন আছে, 7-8 দিন আছে, আমরা জানি না শেষ পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যায়ে পৌঁছে।
বিশ্বনেতৃবৃন্দ যে মুহূর্তে প্যারিসে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা নিয়ে বৈঠক করছেন, ঠিক তখন এই জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে ভারতীয় উপমহাদেশে কি চরম দুরবস্থা হতে পারে তার নমুনা দেখা গেছে চেন্নাইয়ে অতি বৃষ্টিপাতে। ভারতের দক্ষিণাঞ্চলের শহর চেন্নাইয়ে গত 100 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হল, লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বৃহস্পতিবারের এই হঠাৎ বৃষ্টিতে। মঙ্গলবার রাত থেকে শুরু হয় এই বৃষ্টিতে বন্য অবস্থার সৃষ্টি হয়ে প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন। রাস্তাঘাট, বিমানবন্দর বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংসদেই বলেছেন 24 ঘণ্টায় 330 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চেন্নাইয়ে। ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভাদকর যদিও বলেছেন শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ভয়ঙ্কর এবং হঠাৎ বৃষ্টিপাত নয়, এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত। কিন্তু জলবায়ু এবং আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন এবং উষ্ণায়নকেই এর জন্য প্রধানত দায়ী করা যায়। যে চেন্নাইতে গত 100 বছরের ভিতরে সবচেয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে এই গত মঙ্গলবার থেকে আজকে পর্যন্ত, তো এইটা বলা হচ্ছে যে এই জলবায়ু পরিবর্তনের ভারতীয় উপমহাদেশে যে ভবিষ্যৎ ক্ষতি হতে পারে তার একটা লক্ষণ, এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে?
এগুলো হলো এক্সাম্পল হিসেবে তুলে ধরে এবং বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে যাতে নেগোসিয়েশনটা যেন ঠিক মতো যায়, ঠিক মতো হয়। এরকম ফিলিপিনের এক্সাম্পল দেওয়া হচ্ছে, বাংলাদেশের ডেলিগেশন বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছে, পাকিস্তানের ডেলিগেশন তাদের 2010-এর ফ্লাডের এক্সাম্পল দিচ্ছে, মানে এরকম বিভিন্ন এক্সাম্পল অন্যরা দিচ্ছে, ডেভেলপিং কান্ট্রি থেকেও আসছে, ডেভেলপ কান্ট্রি থেকেও আসছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনার দুটো বিষয়ে একমত হওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে এই মুহূর্তে। আমরা আশাবাদী, আমরা অপটিমিস্টিক হয়ে আশাবাদী যে এটা হয়ে যাবে, একটা হচ্ছে এমিশন গ্যাপ আর একটা হচ্ছে ফাইন্যান্স।
ডক্টর রব্বানিও আশাবাদী যে জলবায়ু সম্মেলনের সামনের যে কয়েকটি দিন রয়েছে উন্নত এবং অনুন্নত দেশগুলোর মধ্যে যে সকল বিষয়ে মতানৈক্য রয়েছে সেগুলো এই কয়দিনে কাটিয়ে ওঠা সম্ভব হবে এবং জলবায়ু সম্মেলন শেষ হবার আগেই একটি ইতিবাচক এবং সফল চুক্তি হবে, সকলে এটি আশা করছেন। ধন্যবাদ ডক্টর গোলাম রব্বানি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে আপনি জলবায়ু সম্মেলনের সর্বশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
গবেষকেরা বলেছেন তাঁদের কাছে এমন প্রমাণ আছে যে ম্যালেরিয়ার জীবাণু অস্থিমজ্জার ভেতরে সুপ্ত অবস্থায় থাকে। আশা করা যাচ্ছে যে এই আবিষ্কারটি ম্যালেরিয়া রোগের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করবে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার জেসিকা বার্মেনের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন সাবরিনা চৌধুরী।
ম্যালেরিয়ার জীবাণু তার জীবনকালে বেশ কয়েকটি ধাপের মধ্য দিয়ে যায়। জীবাণু বহনকারী মশার দংশনের পর ম্যালেরিয়ার জীবাণু এক যোগ হয়ে মানুষের দেহের যকৃতে ঢুকে পড়ে এবং সেখানেই বাড়তে থাকে। তারপর তা রক্তপ্রবাহে প্রবেশ করে কয়েক হাজার গুণ বৃদ্ধি পায় এবং দেহে ম্যালেরিয়া রোগের পরিচিত লক্ষণগুলো দেখা দেয়, অর্থাৎ প্রচণ্ড জ্বর, কাঁপুনি, বমিভাব ইত্যাদি পরিলক্ষিত হতে থাকে। তবে এখন দেখা যাচ্ছে ম্যালেরিয়ার অপূর্ণাঙ্গ পরজীবী মানবদেহের অস্থিমজ্জাতেও লুকিয়ে থাকতে পারে এবং তারা দেহের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। গত 100 বছর ধরে গবেষকরা সন্দেহ করে এসেছেন যে একটি রোগ সৃষ্টিকারী পরজীবী যার নাম প্লাসমোডিয়াম ফালসিপারিম অল্প পরিমাণে হাড়ের ভেতরের অস্থিমজ্জায় লুকিয়ে থাকে। হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথের ম্যালেরিয়া বিশেষজ্ঞ ম্যাট মার্টি এ বিষয়ে বলেছেন,
It was assumed that all the blood stages of the parasite are somehow sticking to the blood vessels, but these guys are not. They are outside of the blood vessels. They're in the hematopoietic system where blood is formed.
তিনি বলেছেন, অতীতে এটা ধরে নেওয়া হতো যে রক্তে থাকা পরজীবী কোনো না কোনোভাবে রক্তের ধমনীতে আটকে থাকে, কিন্তু প্লাসমোডিয়াম ফালসিপারাম পরজীবীর বেলায় তা ঘটছে না। এরা হিমাটোপয়েটিক সিস্টেম, অর্থাৎ যেখানে রক্তকণিকা গঠিত হয় সেখানে অবস্থান করে। তবে কোনো ওষুধের পক্ষে অস্থিমজ্জায় প্রবেশ করা কঠিন হয়ে পড়ে, তাই তা ম্যালেরিয়ার চিকিৎসায় অন্তরায় হয়ে দাঁড়ায়। গবেষকরা ম্যালেরিয়া রোগে মৃত ব্যক্তিদের অস্থিমজ্জায় প্লাসমোডিয়াম ফালসিপারাম নামের এই পরজীবীটির অস্তিত্ব পেয়েছেন। তাই মার্টি বলেছেন, গবেষণার এই ফলাফল এই পরজীবীটির জীবনচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টাকে লক্ষ্য করে সফলভাবে চিকিৎসা চালানো সম্ভব করে তুলবে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন আনিস আহমেদ।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে একটি সমাজ পরিষেবা সংস্থা ছুটি উদযাপন অনুষ্ঠানে এই এক দম্পতি যে বেপরোয়াভাবে গুলি চালিয়ে 14 জনকে হত্যা করেছে তার পেছনে কী লক্ষ্য কাজ করেছে কর্তৃপক্ষ তাই অনুসন্ধান করছে। ওই ঘটনায় আরও 17 জন আহত হয়। সান বার্নার্ডিনোর পুলিশ প্রধান বলেন যে এই মুহূর্তে তারা এই ঘটনার পেছনে কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, তবে সন্ত্রাসবাদের বিষয়টিকে তারা নাকচ করে দিচ্ছেন না। অল্প কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ওভাল অফিস থেকে বলেন যে এর পেছনে সন্ত্রাসবাদও থাকতে পারে। তিনি বলেন, বন্দুক থেকে নিরাপত্তার জন্য মৌলিক পদক্ষেপ নেওয়া উচিত। লন্ডনে বিধায়করা কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীকে পরাস্ত করার ব্যাপক কৌশল অনুমোদনের কয়েক ঘণ্টা পরই ব্রিটিশ জঙ্গি বিমান সিরিয়ায় অভিযান শুরু করেছে। আজ ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানান, রয়্যাল এয়ারফোর্সের টর্নেডো জঙ্গি জেট বিমানগুলো সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটি থেকে উড়ে সিরিয়ায় লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানে এবং নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে আসে। প্রতিরক্ষা মন্ত্রক পরে জানায় যে বোমার লক্ষ্যস্থল ছিল আইএস নিয়ন্ত্রিত ওমার তেলক্ষেত্র, তবে এই অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর জাতির উদ্দেশ্যে তাঁর বার্ষিক ভাষণে সিরিয়ায় উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিশেষত এখন যখন পৃথিবীর বিভিন্ন দেশের সীমান্ত খোলা রয়েছে এবং বিশ্বে যখন লোকজনের স্থানান্তর চলছে, তখন কোনো দেশ একা সন্ত্রাসবাদকে পরাস্ত করতে পারবে না। সন্ত্রাসী যখন অব্যাহতভাবে আর্থিক সহায়তা পাচ্ছে, তখন সন্ত্রাসবাদের হুমকিও বাড়ছে। একটি নতুন গবেষণায় দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে যারা কথিত ইসলামিক স্টেটকে সমর্থন করে তাদের গড় বয়স হচ্ছে 26 বছর। এদের 80% পুরুষ, তবে এছাড়া তাদের অভিন্ন কোনো লক্ষণ বোঝা মুশকিল। 6 মাস ধরে আদালতের নথিপত্র, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের পোস্ট এবং যুক্তরাষ্ট্রের সরকারি বিবৃতি সবকিছু বিশ্লেষণ করে গবেষকরা আমেরিকান আইএস সমর্থকদের অভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত দেখা যায় যে এদের কোনো অভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায়নি। এরা একে অন্য থেকে অবিশ্বাস্য রকমের ভিন্ন এবং তারা নানাবিধ উপাদান দ্বারা প্রভাবিত। জাতি, বয়স, সামাজিক শ্রেণীবিন্যাস, শিক্ষা এবং পারিবারিক প্রেক্ষাপট এদের ভিন্ন। তাদের প্রণোদিত হবার কারণও বিচিত্র এবং সহজে বিশ্লেষণযোগ্য নয়। সুইজারল্যান্ডের বিচার মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকালে জুরিখের একটি হোটেল থেকে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার যে 2 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা হলেন ফিফার ভাইস প্রেসিডেন্ট হন্ডুরাসের আলফ্রেডো হাউইত এবং প্যারাগুয়ের ওয়ান অ্যাঞ্জেল নাপুত। হাউইত হলেন উত্তর মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল প্রশাসনিক সংগঠন কনকাকাফের প্রেসিডেন্ট এবং নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার প্রেসিডেন্ট।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.